বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 18 নভেম্বর, 3 অগ্রহায়ণ এবং ফার্সি 27 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehran। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। আফগানিস্তান ইস্যুতে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে পাকিস্তানের সম্মেলন আয়োজন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা এবং মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি এবং সরকারের অবস্থান নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু। প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের টেলিফোন আলাপ। ইরাকের স্বাধীনতা, নিরাপত্তা ও গণতন্ত্রের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন ঘোষণা। ভিয়েনায় আসন্ন সংলাপের সফলতা নির্ভর করছে। অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে পাঁচ জাতিগোষ্ঠীর বাস্তব প্রস্তুতির উপর বলেছে ইরান। বাংলাদেশে ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার 46টি ওষুধ কোম্পানির উৎপাদন লাইসেন্স বাতিল করেছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক এনকাউন্টারে বেসামরিক ব্যক্তিদের নিহত হওয়ার প্রতিবাদে পিএজিডির বৈঠক অনুষ্ঠিত, নিরপেক্ষ তদন্তের দাবি। আসসালামু আলাইকুম। শ্রোতাবন্ধুর গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন ইরাকের স্বাধীনতা, নিরাপত্তা ও গণতন্ত্রের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে। বুধবার রাতে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজিমের সঙ্গে টেলিফোন আলাপে তিনি আরও বলেছেন ইরান সবসময় ইরাকের সরকার ও জনগণের পাশে রয়েছে। এ সময় প্রেসিডেন্ট রাইসি ইরাকের সঙ্গে তাঁর দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন ইরাকের অখণ্ডতা ও সংহতি একটি কৌশলগত বিষয় এবং এটিকে দুর্বল হতে দেওয়া যাবে না। ইরানের প্রেসিডেন্ট বলেন মধ্যপ্রাচ্যের শত্রুরা ইরাকের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন চায় না, বরং তারা ইরাকে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি করে তাদের অশুভ লক্ষ্য অর্জন করতে চায়। কাজেই ইরাকের সকল রাজনৈতিক দল ও পক্ষকে শত্রুর ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে। টেলিফোন আলাপে ইরাকের সরকার ও জনগণের প্রতি অখণ্ড সমর্থন জানানোর জন্য ইরানের প্রতি ধন্যবাদ জানান ইরাকের প্রধানমন্ত্রী কাজেমি। ইরান বলেছে আফগানিস্তানে আমেরিকার দুই দশকের আগ্রাসনের ফলে সৃষ্ট সংকট এখন প্রতিবেশী দেশগুলোকে মোকাবিলা করতে হচ্ছে। আফগানিস্তানের শরণার্থীদের ঢল সামাল দেওয়ার ক্ষেত্রে এটির প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বুধবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান। তিনি বলেন আফগান সংকট মোকাবেলার ক্ষেত্রে এটির প্রতিবেশী দেশগুলোকে একা ফেলে রাখা হবে
ভীষণ অন্যায়। রাভানচি বলেন, এখন পর্যন্ত আফগান শরণার্থীদেরকে ইরানে অবাধে প্রবেশ করার সুযোগ দেওয়ার পাশাপাশি তাদেরকে খাদ্য ও বাসস্থানসহ সব মৌলিক অধিকার প্রদান করা হয়েছে। আফগানিস্তানে গত ২০ বছরের মার্কিন দখলদারিত্বের সময় ইরানে প্রায় ৪০ লাখ আফগান শরণার্থী প্রবেশ করেছে বলে তিনি জানান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ পরমাণু আলোচক আলী বাকেরি কানি বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী ২৯ নভেম্বর পরমাণু ইস্যুতে যে আলোচনা হতে যাচ্ছে তার সফলতা নির্ভর করছে পাঁচ জাতিগোষ্ঠীর দৃঢ়তা ও অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে তাদের বাস্তব প্রস্তুতির ওপর। তেহরানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর আজ টুইটারে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন আলী বাকেরি কানি। বৈঠকে অংশ নেন পারস্য উপসাগরীয় দেশগুলো, ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। আলী বাকেরি কানি বলেন, আজকের বৈঠকে আমি উপস্থিত রাষ্ট্রদূতদের বলেছি যে ভিয়েনা আলোচনার সফলতা নির্ভর করছে পাঁচ জাতিগোষ্ঠীর দৃঢ়তা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে তাদের বাস্তব প্রস্তুতির উপর। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়ে ২৫-৩১ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, জনস্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট রয়েছে। তিনি আরও বলেছেন, ২০২১ সালের জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৬টি ওষুধ কোম্পানির উৎপাদন লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ২০২১ সালের জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৬টি ওষুধ কোম্পানির উৎপাদন লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে হোমিও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ১৭টি, হার্বাল মেডিসিন উৎপাদনকারী ৪টি, অ্যালোপ্যাথিক ৫টি, ইউনানি ৬টি এবং আয়ুর্বেদিক ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ১৪টি। একই সময়ে ১৪টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সকল প্রকার ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। মন্ত্রী বলেছেন, জনস্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট রয়েছে। নকল ও ভেজাল ওষুধ বিক্রি প্রতিরোধে কঠোর সরকার, আর নকল ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে সরকার নিয়মিত অভিযান পরিচালনা করছে। ২০২০-২১ অর্থবছরে মোবাইল কোর্টে ১৭১৫টি মামলা দায়ের করা হয়েছে। এতে ৭৫৮১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ওদিকে করোনা পরীক্ষার নামে ২৫৮০০০০ টাকা আত্মসাতের অভিযোগে খুলনার জেনারেল হাসপাতাল ল্যাবের মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের খুলনা জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। দুদক জানিয়েছে, করোনা রোগীদের পরীক্ষা ও বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি আদায়ের দায়িত্বে ছিলেন ল্যাব টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাস। তিনি ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত ৪,২৪,৯৩,৯০০ টাকা ফি আদায় করেন, কিন্তু সরকারি কোষাগারে জমা দেন ১,৬৬,৯৬,৭০০ টাকা। অবশিষ্ট ২,৫৮,৫৭,২০০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেন প্রকাশ কুমার দাস। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়াকে কারাগার থেকে বের করে বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি, এটাই তো বেশি, এর বাইরে আর কি চাওয়ার আছে তাদের। আজ এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে জানতে চাইলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী যুক্তরাজ্য ও ফ্রান্সে তাঁর সদ্য সমাপ্ত সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক, আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যের বিষয়বস্তু এবং এই সফরের অর্জিত সাফল্য তুলে ধরেন। লিখিত বক্তব্যের পর প্রধানমন্ত্রী সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের হায়দারপোরায় সম্প্রতি এনকাউন্টারে বেসামরিক ব্যক্তিদের নিহত হওয়ার প্রতিবাদে পিএজিডির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডক্টর ফারুক আবদুল্লার বাসায় ওই বৈঠক হয়। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরের হায়দারপোরায় সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেসামরিক ব্যক্তিদের নিহত হওয়ার প্রতিবাদে পিপলস অ্যালায়েন্স ফর গোপকার ডিক্লারেশন বা পিএজিডির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডাক্তার ফারুক আবদুল্লার বাসায় ওই বৈঠক হয়। এদিকে আজ লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক বার্তায় বলেন, হায়দারপোরার ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের এক প্রশাসনিক কর্মকর্তার নেতৃত্বে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিপোর্ট জমা পড়বে এবং সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আজ হিন্দি গণমাধ্যম অমর উজালা .com সূত্রে প্রকাশ ও ইস্যুতে আগামীকাল শুক্রবার মিরওয়াইজ ওমর ফারুকের নেতৃত্বাধীন হুররিয়াত কনফারেন্স বন্ধের ডাক দিয়েছে। ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ডাক্তার ফারুক আবদুল্লাহ জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকে হায়দারপোরা এনকাউন্টারে নিহত বাড়িওয়ালা আলতাফ এবং কল সেন্টার অপারেটর মুদাসিরের লাশ তাদের পরিবারের কাছে পেতে সাহায্য করার আহ্বান জানিয়েছেন। গত সোমবার শ্রীনগরের শহরতলিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়। জম্মু কাশ্মীর পুলিশ জানায় নিহত চারজনের মধ্যে দুজন ছিল সন্ত্রাসী। একজনকে মুদাসির গুল হিসেবে শনাক্ত করা হয়েছে, যে একজন সন্ত্রাসী সহযোগী এবং অন্যজন একটি বাণিজ্যিক ভবনের মালিক। নিহতদের পরিবার পুলিশের দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তারা নিরপরাধ নাগরিক এবং সন্ত্রাসবাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। নিহত ব্যবসায়ী আলতাফ আহমেদ ভাট এবং দন্ত চিকিৎসক ও ব্যবসায়ী মুদাসির গুলের পরিবারের সদস্যরা লাশ ফেরতের দাবি জানাচ্ছেন। আব্দুল
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশেষ সংবাদে আবারও স্বাগত আপনাদের। রোহিঙ্গাদের সুরক্ষার বিষয়ে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর উপস্থাপিত একটি প্রস্তাব আজ জাতিসংঘে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। 2017 সালে সংকট শুরুর পর এই প্রথম রোহিঙ্গা বিষয়ক কোন প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতভাবে গৃহীত হল। নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে জাতিসংঘে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাবটি গৃহীত হওয়ার তথ্য জানিয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা প্রস্তাব গ্রহণের বক্তৃতায় বলেন, জাতিসংঘে প্রথমবারের মতো রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হওয়াটা এই সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি তাঁর দেশের আটক অর্থ অবিলম্বে ছেড়ে দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার মার্কিন কংগ্রেসের প্রতি লেখা এক খোলা চিঠিতে এই আহ্বান জানিয়ে বলেছেন, আফগানিস্তান বর্তমানে অর্থনৈতিক সংকটের সম্মুখীন এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বিদেশে আটকে পড়া অর্থ ফেরত আসা জরুরি। মোত্তাকির খোলা চিঠিতে বলা হয়েছে, আমেরিকা আফগানিস্তানের জনগণের টাকা আটকে রাখার কারণে এদেশের মানুষ খাদ্য ও ওষুধ সংকটের সম্মুখীন। এ বিষয়টির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং এই অর্থ ফেরত দেওয়া না দেওয়ার উপর এখন আমেরিকার জনগণ ও সরকারের সম্মান রক্ষার বিষয়টি নির্ভর করছে। গত 15 আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর মার্কিন সরকার দেশটির শত শত কোটি ডলার অর্থ জব্দ করেছে। লিবিয়ার আসন্ন সাধারণ নির্বাচনের পর দেশটির সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করছে তেল আবিব। লেবাননের দৈনিক আল আখবার পত্রিকা জানিয়েছে, নির্বাচনের অন্যতম শক্তিশালী প্রার্থী লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এবং এর মধ্য দিয়ে তিনি আমেরিকার সমর্থন পাবেন বলে আশা করছেন। পত্রিকাটি বলছে, আগামী নির্বাচনে লিবিয়ার নিহত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তিনি ইসরায়েলের সমর্থন প্রত্যাশী, তবে তেল আবিব জেনারেল হাফতারকে বেশি পছন্দ করছে। তারা মনে করছে হাফতার ক্ষমতায় এলে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া সহজ হবে। আফগানিস্তানে ইরানের অর্থনৈতিক প্রকল্পগুলোর নিরাপত্তা রক্ষা করার নিশ্চয়তা দিয়েছে দেশটির অন্তর্বর্তী তালেবান সরকার। তালেবান সরকারের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুস সালাম হানাফি আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কোমির সঙ্গে এক বৈঠকে এই নিশ্চয়তা দিয়েছেন। তালেবানের উপমুখপাত্র মৌলভী সামানগানি এক টুইটার বার্তায় এই খবর জানিয়েছেন। আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের শাসনামলে এসব প্রকল্প হাতে নিয়েছিল ইরান। টুইটার বার্তায় বলা হয়, হয়েছে। ইরানি কূটনীতিক হাসান কাজিমি কোমি বুধবার রাতে তালেবান সরকারের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী মৌলভী আবদুসালাম হানাফির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মৌলভী হানাফি ইরানের প্রজেক্টগুলো এগিয়ে নেওয়ার বিষয়টি তদারকি করার জন্য দুদেশের মধ্যে যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, আফগানিস্তানে ইরানের পক্ষ থেকে শুরু করা অর্থনৈতিক প্রজেক্টগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে তালেবান সরকার। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদ জোরালো ভাষায় বলেছেন, পশ্চিমার ষড়যন্ত্র এবং তাদের গণমাধ্যমের মিথ্যা তথ্য বানোয়াট খবরের ফলে সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছিল। পশ্চিমাদের এই ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অবস্থানে মারাত্মক ধরনের পরিবর্তন এসেছে। সিরিয়ার রাজধানী দামেশকে শরণার্থীদের ফিরিয়ে আনার বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেছেন ফয়সাল মিকদাদ। সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা বুসাইনা শাবান বলেন, তার দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের পাশাপাশি গণমাধ্যমের যুদ্ধ পরিচালনা করা হয়েছে, যাতে বিপুল অঙ্কের আর্থিক সমর্থন জুগিয়েছে পশ্চিমা দেশগুলো। তারা সারা বিশ্বের কাছে সিরিয়ার ঘটনাকে গৃহযুদ্ধ বলে মিথ্যা ও বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। পশ্চিমাদের এই অপপ্রচারের বিরুদ্ধে মিত্র দেশগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা শুরু করার উপর গুরুত্বারোপ করেন বুসাইনা শাবান। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, আফগানিস্তান ইস্যুতে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তালেবানকেও ওই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, আফগানিস্তান ইস্যুতে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। পাকিস্তান সংসদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়ে বলেছেন, তালেবানকেও ওই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। গত 15 আগস্ট তালেবান গোষ্ঠী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর প্রতিবেশী সব দেশের অংশগ্রহণে তারা নতুন এমন একটি পরিকল্পনা তুলে ধরে, যার ভিত্তিতে যুদ্ধবিধ্বস্ত ওই দেশটির অবস্থা উন্নয়নে সহযোগিতা করার জন্য চীন, ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের অংশগ্রহণে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানে আফগান প্রতিবেশীদের নিয়ে অনুষ্ঠেয় তৃতীয় সম্মেলনে তালেবানকে আমন্ত্রণ জানানোর খবর থেকে বোঝা যায়, তালেবান সরকারের প্রতিনিধিদের উপস্থিতির কারণে এবারের সম্মেলন এর আগের দুটি সম্মেলন থেকে ভিন্ন প্রকৃতির হবে। তালেবান গত 15 আগস্ট কাবুল দখলের পরপরই সেদেশের সব দল, মত, জাতিগোষ্ঠীকে নিয়ে অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে জোর দাবি উঠেছিল, কিন্তু এখন পর্যন্ত তালেবান এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার জন্য আফগান জনগণ ও আন্তর্জাতিক সমাজের দাবি বাস্তবায়নে তালেবান গড়িমসি করাই ধারণা করা হচ্ছে। তালেবানের প্রতি পুরো আন্তর্জাতিক সমাজের স্বীকৃতি আদায় অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। প্রতিবেশী দেশগুলো আফগানিস্তানে বিশেষ একটি মতাদর্শের শাসনের পরিবর্তে অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার উপর জোর দিচ্ছে। যাই হোক, এবারের আসন্ন ইসলামাবাদ সম্মেলনে অংশ নেওয়ার জন্য তালেবান প্রতিনিধিদেরকেও আমন্ত্রণ জানানোই আফগানিস্তানের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোর বিষয়ে তালেবান তাদের অবস্থান তুলে ধরার সুযোগ পাবে। তবে প্রতিবেশী দেশগুলো আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার দাবি জানালেও পাকিস্তান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি আমির খান মোত্তাকি বলেছেন, বর্তমান তালেবানের শাসনে সবার উপস্থিতি রয়েছে, কেননা আফগানিস্তানের সব এলাকার মানুষই এখানে রয়েছে। এ অবস্থায় সেখানে অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠা কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার গণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার গণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, 20 ডিসেম্বর শনিবার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও তাকে মুক্তির দাবিতে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত গণ অনশন কর্মসূচি পালন করা হবে। এছাড়া স্থানীয়ভাবে সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে। খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করার পরও সরকার সেই সুযোগ দিচ্ছে না। আমরা অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেবার দাবি জানাচ্ছি, কারণ এটি সম্পূর্ণভাবে সরকারের এখতিয়ার। এছাড়া জাতীয় প্রেসক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় একই আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যায়ভাবে বেআইনি ভাবে একটা মিথ্যা মামলা সাজিয়ে তাকে আটক করে রাখা হয়েছে বছরের পর বছর ধরে। সেখানে কোন চিকিৎসার সুযোগ ছিল না এবং সেই চিকিৎসা না দেওয়ার ফলে আজকে তার অনেক রোগ দেখা দিয়েছে। ডাক্তাররাই বলছেন যে তাকে বিদেশে পাঠালে তিনি সুস্থ হবে, এটা তারা আশা করেন। আমরা আবার আহ্বান জানাতে চাই যে অবিলম্বে দেশত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে।
তবে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আবারও বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আইনমন্ত্রী এমন মন্তব্য করেন,
তার সাজা সাসপেন্ডেড রেখে, স্থগিত রেখে তাকে 6 মাস এবং তারপরে এটা বর্ধিতকরণ করা হয়েছে। আমি তো দেখিয়েছি যে বাংলাদেশের আইনের বইয়ে এটা নাই। ওনারা যদি দেখাতে পারেন তাহলে তো আমরা বিবেচনা করতে পারি, কিন্তু এটা আইনের বইয়ে নাই, ওনারাও দেখাতে পারবেন না, বিবেচনার প্রশ্নও আসে না।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রসঙ্গে গতকাল এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাকে কারাগার থেকে বের করে বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি, এটাই তো বেশি, এর বাইরে আর কি চাওয়ার আছে তাদের। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান,
আর অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মুনাফিকের বৈশিষ্ট্যগুলোর সঙ্গে পরিচিত। মুনাফিকের চারটি বৈশিষ্ট্যের মধ্যে একটি হল ওয়াদা ভঙ্গ করা বা কথা দিয়ে কথা না রাখা। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় হচ্ছে তোমরা এমন কথা বলো যা তোমরা নিজেরা করো না।
আমিরুল মোমেনিন হযরত ইমাম আলী আলাইহিস সালাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি যে আমানতের ব্যাপারে আস্থাশীল নয় এবং বিশ্বাসঘাতকতা থেকে বিরত থাকে না। তিনি আরো বলেন, বিশ্বাসঘাতকতা পরিহার করো, কেননা এটা নিকৃষ্টতম পাপের কাজ। বিশ্বাসঘাতকরা অবশ্যই তাদের প্রতিশ্রুতি ভঙ্গের জন্য দোজখের আগুনে জ্বলতে থাকবে।
মহান আল্লাহ ইমানদারদের সম্পর্কে বলেছেন, এবং এসব লোক আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। সুতরাং যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে না, তারা যে মুনাফিক তা সহজেই বোঝা যায়।
তো বন্ধুরা, প্রতিশ্রুতি ভঙ্গ বা ওয়াদার খেলাপ নিয়ে রংধনুর আজকের আসরে রয়েছে একটি গল্প, আর সবশেষে থাকবে একটি গান। তাহলে প্রথমেই শোনা যাক আমাদের আজকের গল্প, কথা না রাখার পরিণতি।
অনেক অনেক দিন আগের কথা, সে সময় মরু এলাকার মানুষের একটা পেশা ছিল পশুপালন করা। সবারই প্রায় অনেক অনেক গরু ছাগল কিংবা ভেড়া থাকত, অনেকের আবার উটও থাকত। যাদের অবস্থা মোটামুটি ভালো ছিল, তারা তাদের পশুগুলোকে চড়ানোর জন্যে কিংবা দেখভাল করার জন্যে বেতন দিয়ে একজন রাখাল রাখত। রাখাল বৃত্তির পেশাটি তখন যেমন খুবই প্রচলিত ছিল, তেমনি মরুবাসী সবারই কম বেশি পশুর পাল ছিল।
এরকমই একজনের ছিল প্রচুর দুম্বা আর গরু। পশুর সংখ্যা দিয়ে সে সময় কে কত সম্পদশালী তা পরিমাপ করা হতো। আমাদের গল্পের এই পশুর মালিক সম্পদের দিক থেকে গরিব না হলেও মনের দিক থেকে ছিল একদম গরিব। এত পশু থাকার পরও কৃপণতা করত, পয়সা দিতে হবে বলে সে কোনো রাখাল রাখেনি। নিজেই সারাদিন কষ্ট করে মরুপ্রান্তরে নিজের পশুগুলো চরাত, আর দিন শেষে পশুর পাল নিয়ে বাড়ি ফিরে আসত।
একদিনের ঘটনা, প্রতিদিনের মতো সেদিনও সে তার পশুগুলোকে চড়াতে নিয়ে গেল এক প্রান্তরে। সেদিন আবহাওয়া খুব একটা সুবিধার ছিল না, আকাশে মেঘ ছিল, সেই সাথে ফসলা ফসলা বাতাসও। সব মিলিয়ে প্রকৃতি সেদিন বৃষ্টির সম্ভাবনার আভাস দিচ্ছিল। মেষপালের মালিক তাই অপেক্ষা করছিল, বৃষ্টির ছিটে ফোঁটা দেখতে পেলেই পশুর পাল নিয়ে ফিরে যাবে বাড়ি। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে, শুরু হয়ে গেল বৃষ্টি আর সেই সাথে দমকা বাতাস।
বৃষ্টি আর দমকা বাতাসের মধ্যেই তাড়াতাড়ি করে পশুগুলোকে একত্রিত করার চেষ্টা করল লোকটি। কিন্তু পশু তো পশুই, তাও আবার এক জাতের নয়। গরু যায় একদিকে তো মেষ যায় আরেক দিকে, সেই সাথে বিচিত্র শব্দে তাদের ডাকাডাকি, বৃষ্টির শব্দের সাথে ঝোড়ো বাতাসের সাঁ সাঁ মিশ্রণ, সব মিলিয়ে এক অস্থির পরিবেশ সৃষ্টি হল।
এরকম পরিস্থিতিতে একজন রাখাল থাকলে কতই না ভালো হতো, কিন্তু না, কৃপণ মেষপালের মালিক কাউকে পয়সা দেবে না। সব ঝামেলা, সব কষ্ট, সব প্রতিকূল পরিস্থিতিতে সে একাই সামলাবে। কিন্তু পারল কোথায়, পশুদের একত্রিত করতেই হিমশিম খেয়ে গেল। সেই সাথে তুমুল বৃষ্টি আর প্রবল ঝড়ের তোড়ে সব এলোমেলো হয়ে গেল।
বৃষ্টির প্রবল বর্ষণ থেকে বাঁচতে মেষমালিক শেষ পর্যন্ত উঁচুতে একটা গাছের নিচে আশ্রয় নিল। এদিকে বৃষ্টিতে ভিজে তার গরু আর দুম্বাগুলো জুবুথুবু হয়ে একটার গায়ে আরেকটা লেগে রইল। বৃষ্টি কিংবা ঝোড়ো বাতাসের সময় পশুরা জাতের কথা ভুলে গিয়ে এভাবেই একত্রিত হয়ে থাকে, যাতে দুর্যোগ থেকে কিছুটা হলেও রক্ষা পায়।
মেষ মালিক গাছের শাখায় আশ্রয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল, কখন বৃষ্টি থামে, কখন ঝড়ো বাতাস থামে সে আশাই। কিন্তু তার আশাই গুড়ে বালি। অনেক সময় ধরে অপেক্ষা করল, তবু না বাতাস থামল না বৃষ্টি কমল। গাছের পাতা ভেদ করে বৃষ্টি এখন নিচেও সরাসরি পড়তে শুরু করল। উপরের দিকে চোখ তুলে এদিক ওদিক তাকাল মেষপালের মালিক।
হঠাৎ তার দৃষ্টি থেমে গেল দূরে একটা মিনার দেখে। কি চমৎকার মিনার! মিনারের পাশে বিশাল গম্বুজ ফিরোজা রঙের। এই গম্বুজের নিচে শুয়ে আছেন আল্লাহর প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশের একজন পুরুষ বা ইমামজাদা। তাঁদের স্মরণে গড়ে ওঠা পবিত্র মাজারগুলোও ইমামজাদা নামেই খ্যাতি পেয়েছে। বড়ই মহান ছিলেন তাঁরা।
মেষ মালিক ওই ইমামজাদার দিকে দৃষ্টি মেলে ধরে মনে মনে কি যেন ভাবল। এরপর চোখ বন্ধ করে বলল, হে আল্লাহ, তুমি যদি আমাকে এই বৃষ্টি বাদল আর ঝড় তুফান থেকে রক্ষা করো, তাহলে আমি আমার পশুপালের অর্ধেক পশু এই ইমামজাদার উদ্দেশ্যে গরিব মেসকিনকে দান করে দেব।
এভাবে মানত করার পর ধীরে ধীরে বৃষ্টিও কমে এলো, ঝোড়ো বাতাসও প্রায় থেমে গেল। আল্লাহ শুক্রিয়া আদায় করে মেষ মালিক তার পশুপাল নিয়ে রওনা হল বাড়ির উদ্দেশ্যে।
পশুর পাল নিয়ে বাড়ির দিকে যেতে যেতে কৃপণ মেষপালিক মনে মনে বলল, ঝড় বৃষ্টি তো আস্তে আস্তে থেমেই যেত, কেন যে আমি অস্থির হয়ে গেলাম আর এতগুলো পশু মানত করে বসলাম। অর্ধেক গরু আর অর্ধেক দুম্বা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, কি সাংঘাতিক ব্যাপার, কেন যে একটু ধৈর্য ধরলাম না।
পথে যেতে যেতে ইমামজাদার দিকে তাকালো। আবার সামনেই ইমামজাদা, সে তো পশুপালের অর্ধেকটা সেখানে দিয়ে যাবার জন্যে মানত করেছিল। চিৎকার করে বলল, হে প্রিয় ইমামজাদা, আমি তো ঝোঁকের মাঝে আপনার উদ্দেশ্যে আমার পশুপালের অর্ধেকটা দান করে দেব বলে মানত করেছিলাম, কিন্তু আপনি হয়তো চান না যে পশুগুলো আমি যাকে তাকে দিয়ে দেই। আসলে এটা কি করে সম্ভব? আমি পশুগুলোকে এনে আপনার মাজারে দান করি আর আপনার যা খুশি তাই করেন, তা কি হয়?
এই বলে মেষপালিক তার পশুগুলোকে আবার নিয়ে চলল বাড়ির দিকে। পশুপালের দিকে তাকাতেই মানতের কারণে তার অনুশোচনা হলো। হঠাৎ তার মাথায় একটা চিন্তা এলো। আবারও ইমামজাদার দিকে তাকিয়ে জোরে জোরে বলতে শুরু করল, হে প্রিয় ইমামজাদা, আপনার তো কোনো রাখাল নেই, তাই আমি যদি আপনার উদ্দেশ্যে দানের পশুগুলো চড়াই, লালন পালন করি, কেমন হয়? দুধ পশম আর কাশ যেটুকু হবে সেগুলোর অর্ধেকটা আমি গরিব ফকিরদেরকে দান করে দেব।
এই বলে মেষ মালিক আবার রওনা দিল। হঠাৎ তার মনে পড়ল, গরু আর মেষের রাখালগিরি করা তো সহজ কাজ নয়, বেশ কষ্টের। ইমামজাদার দিকে লোকটি আবার তাকিয়ে বলল, আমি তো বলতে ভুলেই গেছি, আমি যে তোমার গরু আর দুম্বাগুলো লালন পালন করব, আমার বেতনের কি হবে? এক কাজ করো, মানতের পশুগুলোকে দুধ আর কাস্ক বা দুগ্ধজাত খাবারগুলো আমার পারিশ্রমিক হিসাবে আমি নেব, পশমগুলো তোমার রাস্তায় অর্থাৎ ফকির গরিবকে দিয়ে দেব।
এসব বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছিল সে। গ্রামের কাছাকাছি পৌঁছে গেল, সামনেই ইমামজাদা। ইমামজাদার মাজার পার হবার সময় মাজারের দিকে তাকিয়ে সে আবারও বলল, আমার জীবন আপনার জন্যে উৎসর্গ হোক, আপনি দুম্বার পশম দিয়ে কি করবেন, আমি তো ঝড়ো বাতাস আর বৃষ্টিতে আটকে গিয়ে মানত করে বসেছিলাম, কি জানে কি বলেছিলাম কে জানে, আসলে কিসের কাশ আর কিসের পশম।
মেষ মালিকের কথা শেষ হতে না হতেই হঠাৎ তুমুল জলোচ্ছ্বাস শুরু হয়ে গেল। আশ্চর্য রকম ভাবে কোথেকে যেন বন্যার ঢল নেমে এলো, একেবারে খরস্রোতা বন্যা। ওই ঢল মেষ মালিকের পশুগুলোর একাংশ তুলে নিয়ে গেল। মরে গেল ঢলের মুখে পড়া পশুগুলো, কিছু গরু কিছু দুম্বা। মেষ মালিক হতবাক হয়ে চেয়ে চেয়ে শুধু দেখল।
এই ঘটনার পর কে বিপদে পড়ে মানত করে সেটা পূরণ না করলে প্রবাদের মতো বলতে শুরু করে, চে কাশ কি চে পাশমি, মানে কিসের কাশ আর কিসের প। পশম।
বন্ধুরে, গল্পটি থেকে তোমরা মানত ও ওয়াদা পূরণের গুরুত্ব সম্পর্কে জানতে পারলে, ওয়াদা পূরণ করার সামর্থ্য থাকলে এবং ধর্মীয় কোনো বাধা না থাকলে অবশ্যই তা পূরণ করতে হবে। বিশেষ কোনো কারণে ওয়াদা রক্ষা করা অসম্ভব হয়ে পড়লে যাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। ওই ব্যক্তি ক্ষমা না করলে সেটা ওয়াদাকারীর জন্য ইহকালীন ও পরকালীন অকল্যাণের কারণ হবে। এ কারণে যে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে তা বাস্তবায়ন সম্ভব কিনা সে বিষয়ে নিশ্চিত হতে হবে, এরপরই কেবল প্রতিশ্রুতি দেওয়া উচিত।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি গান। জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসর পরিবেশিত এ গানে তোমাদের বিভিন্ন চাওয়া পাওয়ার কথাই ফুটিয়ে তোলা হয়েছে। গানের কথা লিখেছেন নাঈম আল ইসলাম মাহিন, সুর করেছেন মাহফুজ বিল্লাহ শাহি, আর গিয়েছে শিশুশিল্পী সাব্বির আহমেদ, নাঈম মাহমুদ, বাইজিদ হাসান, ফারহান সাদিক, আবদুল্লাহ নাজিল, তাহমিদুল ইসলাম এবং সালফি নওয়াজ জারিফ।
তো তোমরা গানটি শুনতে থাকো আর আমরা বিদায় নেই রংধনুর আজকের আসর থেকে।
খোলা খামে ভরে দিলে সংকীর্ণতাকে, ঢেকে দিলে অঙ্গন পাঠশালা প্রাঙ্গন, ঢেকে দিলে বেড়ে ওঠা লতাকে।
নগরায়ণের নামে জীবনের খোলা খামে ভরে দিলে সংকীর্ণতাকে, ঢেকে দিলে অঙ্গন পাঠশালা প্রাঙ্গন, ঢেকে দিলে বেড়ে ওঠা লতাকে।
সার দিলে পানি দিলে দিলে না পবন হাওয়া, কি করে হাসবে বল তরুলতা ফল।
আবার আশুক কোলাহল,
চলে নেব ঠায়।
উঠে চাঁদ মামাদের অবারিত হাসি গান ছিল। গাছ কাটা বন ছাটা ভবনে ফটক আটা অধিকার কে তোমায় দিল।
এইখানে আমাদের সাথে চাঁদ মামাদের অবারিত হাসি গান ছিল। গাছ কাটা বন ছাটা ভবনে ফটক আটা অধিকার কে তোমায় দিল।
কোকিলের ডাক নিয়ে জোনাকির ঝাঁক নিয়ে আমার আবাস আমি করব দখল।
আবার আশুক গোলাহল, আবার আশুক গোলাহল, যাই গোলাহল। উদার আকাশ ছোট্ট নদীর বুকে জল, ইট পাথরের ফাঁকে মৃত জীবনের বাঁকে। আবার আশুক গোলাহল, আবার আশুক গোলাহল, আবার আশুক গোলাহল, আবার আশুক গোলাহল, আবার আশুক গোলাহল।
শুনলেন রংধনু। শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 31 মিটার ব্যান্ডে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 18 নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব পাস, দৈনিক প্রথম আলো। মাওলানা ভাসানির সমাধিস্থলে গণ অধিকারের নেতাদের উপর হামলা নিন্দনীয় বললেন কাদের, এনটিভি বিডি। জোর করে প্রকৃত জনপ্রতিনিধি হওয়া যায় না, রাষ্ট্রপতি, দৈনিক কালের কণ্ঠ। খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে শনিবার সারা দেশে বিএনপির গণ অনশন, দৈনিক মানবজমিন। ভারতের শিরোনাম, শিল্পে দেরি করাচ্ছে, কারা এত বড় নেতা দেখি। হাওড়ায় প্রশাসনিক বৈঠকে ধমক মমতার, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রীনগরে পুলিশি এনকাউন্টারে নিরীহদের মৃত্যু, বিক্ষোভের মুখে পড়ে তদন্তের নির্দেশ প্রশাসনের, দৈনিক সংবাদ প্রতিদিন। প্রশাসন অনুমতি দিল না, গুরুদারে জুমার নামাজ পড়ার ডাক শিখদের, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, সংসদকে টিকার দাম জানাতে চান না স্বাস্থ্যমন্ত্রী, দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম এটি, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের জাতীয় সংসদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনা টিকা কেনার ব্যাপারে কেমন কি খরচ হলো, অর্থাৎ টিকার দাম কত পড়লো, কি পরিমাণে এই খাতে খরচ হলো, এই তথ্যগুলো জানাতে চাননি। এ নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকায় বা গণমাধ্যমে যে খবর এসেছে সে খবর আসলে আজকে যথেষ্ট আগ্রহের বিষয়। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে বেশ কিছুদিন আগে টিকার দাম ফাঁস করে বাংলাদেশের পত্রপত্রিকায় খবর বের হয়েছিল এবং তা নিয়ে নাকি চীন ক্ষুব্ধ হয়েছিল, উষ্মা প্রকাশ করেছিল। বাংলাদেশ সরকারের সঙ্গে চীনের নাকি চুক্তিটা একটু গোপন যে তাদের টিকার দাম জানানো যাবে না। সেটি হতে পারে এই কারণে যে চীন আমাদেরকে, অর্থাৎ বাংলাদেশকে যে দামে টিকা দিয়েছে হয়তো বিশ্বের অন্য কোনো দেশকে ভিন্ন কোনো দামে, বেশি দামে অথবা কম দামে দিচ্ছে। তো চীনের ব্যবসায়িক দিক ঠিক রাখার জন্য মূলত তারা হয়তো এই কৌশল নিয়ে থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে যে আমরা টিকা খাতে কত টাকা খরচ করেছি, প্রতিটা টিকার দাম কত পড়েছে, এই টিকা কিভাবে কোথায় ব্যয় হচ্ছে দেশের মানুষের জানার অধিকার আছে। এবং জাতীয় সংসদে যখন সংসদ সদস্যরা এই তথ্য জানতে চেয়েছেন তখন সেটি নিতান্তই অমূলক কিছু না। তারপরেও স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি জানাতে চাননি গোপন চুক্তির কথা বলে। কিন্তু বেশ কিছুদিন আগে পত্রপত্রিকায় বা গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যে কত টাকা খরচ করা হচ্ছে টিকা কেনার জন্য। সেক্ষেত্রে তথ্য তো আগেই ফাঁস হয়ে গেছে, এখন সংসদে জানালে কি সমস্যা হতো তা কিন্তু ঠিক বুঝে ওঠা মুশকিল। এ সমস্ত সবকিছুর ঊর্ধ্বে উঠে যে কথা বলতে হবে সেটি হচ্ছে এই যে এখন বিশ্ব উন্মুক্ত বিশ্ব, অবাধ তথ্য প্রবাহের বিশ্ব, এবং আমাদের বাংলাদেশেও কিন্তু তথ্য পাওয়ার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত অধিকার। যখন সংসদে এই তথ্য দেওয়া হয় না তখন দেশের আইন প্রণেতারাই মূলত সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ আছে।
জনাব সিরাজুল ইসলাম, আমেরিকার সৃষ্ট সংকট এখন আমাদের মোকাবেলা করতে হচ্ছে, আফগান পরিস্থিতিতে একথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানসি। আপনার পর্যবেক্ষণ কি?
জি, জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানসি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই লাক্ষ্য এবং যুক্তিপূর্ণ বক্তব্য। আফগানিস্তানে সামরিক অভিযান না চালালে এই বিশ্ব টিকে থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, এইরকম একটা ধারণা বিশ্ববাসীকে দিয়েছিল আমেরিকা। আমেরিকার এই ধারণা পোক্ত করার জন্য ব্রিটেন একেবারে অন্ধভাবে তাকে সমর্থন দিয়েছিল। আজকে 20 বছর পরে এসে আমরা আফগানিস্তানের পরিস্থিতিতে যা দেখলাম সেটি হচ্ছে যে আফগানিস্তানে তালেবানের আগের যে অবস্থা ছিল, অর্থাৎ তালেবান ক্ষমতায় থাকাকালীন 2001 সালে যতটা শক্তিশালী ছিল, ক্ষমতা থেকে উৎখাত করার পরে তার চেয়ে কোনো অংশেই কম শক্তিশালী ছিল না। বরং তারা দিন দিন শক্তি অর্জন করতে করতে মার্কিন বাহিনীর উপস্থিতি সত্ত্বেও আফগানিস্তানের 60-70% ভূমি তালেবান কন্ট্রোল করত। এরপরে আমরা দেখেছি যে জগা খিচুড়ি অবস্থার ভিতরে একটি দেশকে ফেলে রেখে আমেরিকা চলে গিয়েছে। এখন আফগানিস্তানের সংকট প্রতিবেশী দেশগুলোর সংকট হিসেবে গণ্য হবে, এটি স্বাভাবিক। সেক্ষেত্রে এখন আফগানিস্তানের নিকটতম প্রতিবেশী হিসেবে পাকিস্তান এবং ইরানকে সবচেয়ে বেশি ঝামেলা পোহাতে হবে। এর পাশাপাশি থাকবে চীন, উজবেকিস্তান, তাজিকিস্তান, এ সমস্ত দেশ। আজকে ইরান, পাকিস্তান, চীন বা অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রকে যে সমস্যা ফেস করতে হচ্ছে আফগানিস্তান নিয়ে, এই সমস্যা তৈরি করে দিয়েছে আমেরিকা। এর দায় দায়িত্ব সম্পূর্ণ আমেরিকা এবং এর ক্ষতিপূরণ আমেরিকাকেই দেওয়া উচিত। আমেরিকা কেন এমনটি করেছে তার জবাবদিহ করা উচিত। এগুলো করার জন্য আমি মনে করি যে আন্তর্জাতিক পর্যায় থেকে শক্ত ধরনের উদ্যোগ নেওয়া উচিত।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। শ্রীনগরে পুলিশি এনকাউন্টারে নিরীহদের মৃত্যু, বিক্ষোভের মুখে পড়ে তদন্তের নির্দেশ প্রশাসনের। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে শ্রীনগরের হায়দরপোরায় এক জঙ্গি বিরোধী অভিযান ঘিরে বিতর্ক চরমে পৌঁছেছে। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে ওই অভিযানে 4 জন মারা গিয়েছে, তাদের মধ্যে 2 জন জঙ্গি, বাকি 2 জন কাশ্মীরের ব্যবসায়ী। বিতর্ক ঘনিয়েছে এই 2 জনকে ঘিরেই। বাহিনীর দাবি এই 2 ব্যক্তি জঙ্গি না হলেও তারা জঙ্গিদের মদতদাতা, কিন্তু তাদের পরিবারের তরফে সেই অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে 2 জনই সম্পূর্ণ নিরপরাধ। এই বিতর্কিত পুলিশি অভিযান ঘিরে বিতর্ক শুরু হওয়ার পরে এবার অতিরিক্ত জেলা শাসককে পুরো বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। জানা গিয়েছে ওই 2 ব্যবসায়ী ডক্টর মুদাসিল গুল ও আলতাফ ভাট হায়দরপোরায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে ব্যবসা করতেন। তাদের মধ্যে মুদসির একটি কম্পিউটার সেন্টার চালাতেন। আলতাফের নিজস্ব হার্ডওয়্যার ও সিমেন্টের দোকান ছিল। তাদের পরিবারের দাবি এনকাউন্টারে তাদের ভুল করে মেরেছে পুলিশ। প্রশাসন অনুমতি দিল না গুরুদ্বারে জুমার নামাজ পড়ার ডাক শিখদের। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে গুরুগ্রামে 37টি জায়গায় জুমার নামাজ পড়ার অনুমতি ছিল, কিন্তু নাগরিকদের আপত্তি, তাই 8টি জায়গায় শুক্রবার জুমার নামাজের অনুমোদন তুলে নেয় প্রশাসন, সেই নিয়ে গোল। এবার মুসলিমদের পাশে এসে দাঁড়ালো শিখরা, জানিয়ে দিল তাদের গুরুদ্বারে পড়া যাবে শুক্রবারের নামাজ। দিল্লি সীমান্ত লাগোয়া হরিয়ানায় পাঁচটি গুরুদ্বারের দায়িত্বে রয়েছে একটি কমিটি, সেই কমিটি এই প্রস্তাব দিল। গুরুগ্রামের সবজি মান্ডির গুরুদ্বার শ্রী গুরু সিং সভার প্রেসিডেন্ট শেরদিল সিং সিধু জানালেন, গুরুদ্বার আসলে গুরুর বাড়ি, সমস্ত গুরু সমস্ত সম্প্রদায়ের মানুষকে এখানে এসে প্রার্থনা করার জন্য স্বাগত জানায়। মুসলিমরা নির্দিষ্ট জায়গায় প্রার্থনা করতে গিয়ে সমস্যায় পড়লে এখানে আসতে পারেন। গুরুগ্রামের জামিয়াত উলেমার প্রেসিডেন্ট মুফতি মোহাম্মদ সেলিম এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন, বলেছেন এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়বে। মঙ্গলবার গুরুগ্রামের এক দোকানি অক্ষয় যাদব নিজের দোকানে নামাজ পড়ার প্রস্তাব দেন মুসলিমদের। গুরুগ্রামের মুসলিম কাউন্সিল এই প্রস্তাবকে সাধুবাদ দিয়েছেন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এখন বিদায় নেওয়ার পালা, যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের টেলিফোন আলাপ, ইরাকের স্বাধীনতা, নিরাপত্তা ও গণতন্ত্রের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন ঘোষণা, ভিয়েনায় আসন্ন সংলাপের সফলতা নির্ভর করছে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে পাঁচ জাতিগোষ্ঠীর বাস্তব প্রস্তুতির উপর, বলেছে ইরান। বাংলাদেশে ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার 46টি ওষুধ কোম্পানির উৎপাদন লাইসেন্স বাতিল করেছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক এনকাউন্টারে বেসামরিক ব্যক্তিদের নিহত হওয়ার প্রতিবাদে পিএজিডির বৈঠক অনুষ্ঠিত, নিরপেক্ষ তদন্তের দাবি। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনায়। খোদা হাফেজ।